বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরে, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 21 অক্টোবর, 5 কার্তিক এবং ফার্সি 29 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। নতুন প্রজন্মের ফিলিস্তিনিদের মাঝে ইসরায়েল বিরোধী সংগ্রাম জোরদার হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের খুলনায় আগামীকাল বিএনপি গণসমাবেশের ডাক দিয়েছে। এদিকে আজ থেকে সেখানে 2 দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে খুলনা বিভাগ অনেকটা অচল হয়ে পড়েছে, এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। তারপর পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। রাশিয়াকে ড্রোন সরবরাহ করার গুজব আবারও নাকচ করল ইরান। ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংসতার নিন্দা জানাল ইরান। বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমেরিকা, রাশিয়ার অভিযোগ। জ্বালানি সংকট মোকাবেলায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান ও রাঙ্গামাটিতে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের 10 সদস্য গ্রেপ্তার। এবং ভারতের কলকাতায় চাকরি প্রার্থীদের সমর্থনে DYFI এর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক অনেক বিশিষ্টজনদের নিন্দা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ আবারও নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইরান ইউক্রেনের চলমান যুদ্ধেরই বিরোধী এবং এই যুদ্ধে কাউকে অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা তেহরানের নেই। ইউক্রেন ও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান। এ নিয়ে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে ওই অভিযোগ উত্থাপন করে। ইরানের বিরুদ্ধে এমন সময় এই অভিযোগ করা হয় যখন আমেরিকা গত 7 মাসে ইউক্রেনকে $180 কোটি অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করেছে। এ সম্পর্কে আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার এক টুইটার বার্তায় লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে বিষয়টি নিয়ে তাঁর টেলিফোনে আলাপ হয়েছে। সেখানে তিনি বোরেলকে বলেছেন, ইরান ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করার পাশাপাশি ওই যুদ্ধ আরও তীব্রতর হোক তাও চায় না। এদিকে আর্মেনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক দেশগুলোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে যে কোনো ধরনের পরিবর্তন আনার ঘোর বিরোধী তেহরান। তিনি বৃহস্পতিবার ইয়েরেভানে স্বাগতিক আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে এক বৈঠকে তাঁর দেশের এই অবস্থান তুলে ধরেন। মির্জয়ানের আমন্ত্রণে একটি রাজনৈতিক প্রতিনিধি দল নিয়ে আর্মেনিয়া সফরে গেছেন আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক দেশগুলোর স্বীকৃত সীমান্ত লঙ্ঘনের ঘোর বিরোধী ইরান এটিকে ইরানের মৌলিক নীতি বলেও উল্লেখ করেন আবদুল্লাহিয়ান। এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইরান আর্মেনিয়ান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রধান জর্জ পাপুয়ান তেহরান সফরে এলেও ইরানের একই অবস্থানের কথা তুলে ধরেছিল তেহরান। নগর্ণ কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার আরেকটি রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন। গোটা ফ্রান্স জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কম বেতন ও কর্মস্থলের বাজে পরিবেশের প্রতিবাদে ফ্রান্সের হাজার হাজার কর্মী ধর্মঘট করেছেন এবং প্যারিস সহ দেশ জুড়ে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, আমরা ফ্রান্সের গণপ্রতিবাদ ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ধর্মঘট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তিনি আরও বলেন, ধর্মঘটকারীদের জোরপূর্বক কর্মস্থলে ফেরানোর লক্ষ্যে ফ্রান্সের পুলিশ যে বল প্রয়োগ করছে আমরা তার তীব্র নিন্দা জানাই। নিরাপত্তা বাহিনী নিরস্ত্র ফরাসি বিক্ষোভকারীদের সঙ্গে চরম সহিংস আচরণ করছে। ইরানের এই মুখপাত্র জনগণের এই প্রতিবাদ সম্পর্কে ফরাসি সরকারের দ্বিমুখী নীতিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, যখন তাদের দেশে জনগণ প্রতিবাদ করে তখন তারা চরমতম সহিংস উপায়ে তা দমন করে এবং তখন জনগণ অপরাধী হয়ে যায়, কিন্তু যখন অন্য দেশের প্রসঙ্গ আসে তখন তারা দাঙ্গাবাজদের পাশে দাঁড়ায় এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের পৃষ্ঠপোষকতা দেয়। আমেরিকা রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি করতে বাধা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার উপর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এযাবৎকালের মধ্যে একক কোনো দেশের উপর আরোপিত সর্বোচ্চ নিষেধাজ্ঞা। আমেরিকা রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি করতে বাধা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো বিদেশের সঙ্গে রাশিয়ার কোম্পানিগুলোর সব ধরনের ব্যবসা নিষিদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে অনেকগুলো রুশ ব্যাংকে বের করে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে আগের চেয়ে বেশি খাদ্যশস্য রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, বিশ্বের কৃষিজাত পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক দেশ রাশিয়া যাতে তার খাদ্যশস্য রপ্তানি করতে না পারে সেজন্য ওয়াশিংটন তার শেষ প্রচেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে। ইরান ও ভেনিজুয়েলার উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে রুশ বিশেষ অভিযানকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মেভলুত চাভুসোগ্লু আজ ওই আহ্বান জানান। জ্বালানির আকাশচুম্বী মূল্যের কারণে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনযাত্রার ব্যয়ও ভয়াবহ রকমে বেড়ে গেছে। এই সংকট দূর করার জন্য ভেনিজুয়েলা ও ইরানের তেল এবং প্রাকৃতিক গ্যাস বিশ্বের খুবই দরকার, কিন্তু ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা রয়েছে বলে মিস্টার চাভুসোগ্লু তুর্কির দক্ষিণাঞ্চলীয় মার্সিন প্রদেশে এক সংবাদ সম্মেলনে আজ উল্লেখ করেন। তিনি বলেন, জ্বালানির মূল্য কমাতে চাইলে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তাহলে তেল ও গ্যাস উত্তোলনকারী দেশ ইরান ও ভেনিজুয়েলা বিশ্ববাজারে তাদের পণ্য সরবরাহ করতে পারবে। কোনো দেশকে হুমকি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না বলেও তুর্কির শীর্ষ এই কূটনীতিক মন্তব্য করেন। গত আগস্ট মাসে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি আসছে শীতে বিশ্বব্যাপী জ্বালানির সংকট দেখা দেবে বলে সতর্ক করেছিলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান ও রাঙ্গামাটিতে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
পার্বত্য জেলা বান্দরবন ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সাতজন এবং পাহাড়ি বিচ্ছিন্নবাদী সংগঠনের তিনজন সহ মোট দশজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে বান্দরবন জেলা পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সম্প্রতি জঙ্গিবাদে জড়িয়ে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা পাহাড়ি এলাকায় আস্তানায় আশ্রয় নিয়ে অস্ত্রশস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুর্গম পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে 9টি বন্দুক, 50 রাউন্ড গুলি, কার্তুজ, কেস 62টি, 6টি হাতবোমা, দেশীয় তৈরি পিস্তল 1টি, লিফলেট, জিহাদি বইপত্র এবং তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। এর আগে উগ্রবাদী উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া 19 জেলার 55 জন তরুণের তালিকা প্রকাশ করে র্যাব। তারা সবাই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সদস্য হিসেবে দীক্ষা নেয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। আজ বেলা পৌনে 11টা নাগাদ আপার সিয়াং জেলায় সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এদিকে ভারতের কলকাতায় চাকরি প্রার্থীদের সমর্থনে DYFI এর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটক হয়েছে কয়েকজন। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চাকরি প্রার্থীদের সমর্থনে DYFI এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংগঠনটির নেতা নেত্রীদের আটক করেছে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। আজ শুক্রবার DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে পুলিশ আটক করে। তাকে ট্রেনে হিঁচড়ে চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তোলা হয়। এছাড়া ময়ূক বিশ্বাস, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত সহ অনেক ছাত্র যুবনেতাকে পুলিশ আটক করেছে। চাকরি প্রার্থীদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, মমতা ব্যানার্জির পুলিশ প্রতিবাদের ভাষাকে, আন্দোলনকে ভয় পাচ্ছে। এ প্রসঙ্গে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় আজ বলেন, হাইকোর্টের নির্দেশ ছিল করুণাময়ীতে শিক্ষকতার চাকরি প্রার্থী, টেট উত্তীর্ণ ও প্রশিক্ষণ প্রাপ্তদের ধর্ণা অবস্থান, আন্দোলনস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে। সন্ধ্যা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পুলিশ। একনাগাড়ে মাইক প্রচার করে অবস্থান তুলে নেওয়ার অনুরোধও জানানো হয়, কিন্তু তা সত্ত্বেও আন্দোলনকারীরা ধর্ণা অবস্থান চালিয়ে গেলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 12:30 নাগাদ জোর করে চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান কর্মসূচি ভেঙে দেয় পুলিশ। ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের পক্ষ থেকে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গুদারজি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে এবং এই সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা নেই। তিনি বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী ইরানের খোরাসানের রাজাবি প্রদেশ সফরে গিয়ে এই মন্তব্য করেন। সীমান্তে কেউ যেন অবৈধভাবে চলাফেরা করতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে গুদারজি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি বসানো হবে। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলেন, আফগানিস্তান সীমান্তে যে কোনো অশুভ শক্তির তৎপরতা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে পাইলটবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করা হবে। ইরানের ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ অতীতের তুলনায় অনেক বেশি উজ্জ্বল। তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আরও বলেন, বিপ্লবের ভবিষ্যৎ শত্রুদের অপতৎপরতায় বিঘ্নিত হবে না। বিপ্লবের ভবিষ্যৎ শত্রুদের অপতৎপরতায় বিঘ্নিত হবে না। সাম্প্রতিক নৈরাজ্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শত্রুরা ইরানি জাতিকে নিয়ে ব্যাপক স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কোনো একটি লক্ষ্য অর্জিত হয়নি বলে জনাব আহমদ খাতামি মন্তব্য করেন। তিনি বলেন, শত্রুরা যখনই বিপ্লবের বিরুদ্ধে আগুন জ্বালানোর চেষ্টা করেছে, আল্লাহ তখনই ওই আগুন নিভিয়ে দিয়েছেন। বিশিষ্ট এই আলেম বলেন, যতদিন আমরা দীন এবং বিপ্লবের উপর অটল থাকব, ততদিন শত্রুদের অপতৎপরতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শত্রুদের মোকাবিলা করার ইসলামী বৈশিষ্ট্য হল প্রতিরোধ করা। এই প্রতিরোধের জন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে সদা প্রস্তুত থাকতে হবে। ইরানের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিশ্ববাসী জানে আমেরিকার ক্ষয়িষ্ণু পরিস্থিতির কথা, তারপরও তারা বিগত এক মাস ধরে নৈরাজ্য সৃষ্টিকারীদের সমর্থনে কাজ করে গেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের গাজার পাশাপাশি পশ্চিম তীরের যুব সমাজও প্রতিরোধ আন্দোলন ও সশস্ত্র সংগ্রাম জোরদার হয়ে ওঠায় আতঙ্কিত দখলদারী হুতিবাদী ইসরায়েল। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ।
পশ্চিম তীরে গত তিন দিনে তিন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। সংগ্রামী এই তিনজনের একজন 22 বছর বয়স্ক উদাই আত্তামিমি, অন্য দুজন হলেন 16 বছর বয়স্ক মোহাম্মদ ফাদিনুরি ও 19 বছর বয়সী সালা বারিকি। এই তরুণ যুবকদের শাহাদাত প্রমাণ করছে যে নতুন প্রজন্মের ফিলিস্তিনিদের মধ্যেও ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রাম ক্রমেই ছড়িয়ে পড়ছে। দখলদার ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামের গৌরব লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনি তরুণ ও যুবকদের সাম্প্রতিক আত্মত্যাগের প্রশংসা করে বলেছে, শহীদ উদাই আত্তামিমি ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতীক। ইহুদিবাদী ইসরায়েল এজন্যেই ক্রুদ্ধ এবং এ কারণেই ফিলিস্তিনি শিশু ও তরুণদের উপর নৃশংস হত্যাযজ্ঞ জোরদার করেছে। আর তামিমি গত বুধবার রাতে ইসরায়েল বিরোধী দ্বিতীয় অভিযান চালানোর সময় এক ইসরায়েলি সেনাকে আহত করে নিজে শাহাদাত বরণ করেন। 10 দিনেরও কম সময় আগে তিনি প্রথম অভিযানে দখলদার ইসরায়েলের এক সেনাকে গুলি চালিয়ে হত্যা ও অন্য এক ইসরায়েলি সেনাকে আহত করতে সক্ষম হয়েছিলেন। ইহুদিবাদী দখলদার ও হানাদাররা তাকে হন্যে হয়ে খুঁজছে জানার পরও তিনি ভয়ভীতির ঊর্ধ্বে উঠে প্রকাশ্যে বীরত্বপূর্ণ দ্বিতীয় অভিযান চালান। আর তামিমির বীরত্বপূর্ণ আত্মত্যাগ তাঁকে জাতীয় বীরে পরিণত করেছে। ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, তামিমি সব ফিলিস্তিনের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম তার কথা বলবে শ্রদ্ধাভরে। আত্তামিমি মুসলমানদের প্রথম কিবলার শহর আলকুস শরীফে দুইবার বীরত্বপূর্ণ অভিযান চালিয়েছেন। তাকে গ্রেপ্তারের ইসরায়েলি অভিযান চলতে থাকা সত্ত্বেও তামিমির বীরত্বপূর্ণ অভিযানগুলো ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সামর্থ্য ও গোয়েন্দা বিষয়ক দুর্বলতাও স্পষ্ট করেছে। ফিলিস্তিনের গাজার পাশাপাশি পশ্চিম তীরের যুব সমাজের প্রতিরোধ আন্দোলন ও সশস্ত্র সংগ্রাম জোরদার হওয়ার বিষয়টিও লক্ষণীয়। এ থেকে স্পষ্ট, গাজা ও পশ্চিম তীর ইসরায়েলি দখলদারিত্বের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়েছে, আর এ বিষয়টি ইসরায়েলকে আতঙ্কিত করে তুলেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের খুলনায় আগামীকাল বিএনপি গণসমাবেশের ডাক দিয়েছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আগামীকাল শনিবার খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি, আর এতেই অচল হয়ে পড়েছে খুলনা বিভাগ। সমাবেশের একদিন আগে আজ শুক্রবার সকালে দুদিনের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতি। বাস ধর্মঘটের পাশাপাশি খুলনায় শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চ ধর্মঘট। আজ শুক্রবার সকালে 10 দফা দাবিতে 48 ঘন্টার ওই ধর্মঘট শুরু করেছে লঞ্চ শ্রমিক ইউনিয়ন। বিএনপি বলছে তাদের গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই সড়ক পরিবহন ও লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে। তবে পথের বাধা ঠেলে আজ সকাল থেকে বিভাগের পার্শ্ববর্তী জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা দলে দলে ভাগ হয়ে ব্যাটারি চালিত গাড়ি, মোটরসাইকেল, ভ্যান গাড়ি, ট্রলার এমনকি পায়ে হেঁটেই খুলনা অভিমুখে যাত্রা শুরু করেছে। তবে খুলনার প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার দলীয় লোকজনও বিভিন্ন মোড়ে মোড়ে বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনভীতি রোগে ভুগছে।
এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায়। খুলনার সমাবেশে যেন কোনো বাধা সৃষ্টি করা না হয় তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তার সকল দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই নিতে হবে।
ফখরুল অভিযোগ করেন, গতকাল থেকে সরকারি দলের লোকজন রামদা, লাঠিচোটা, অস্ত্র নিয়ে খুলনায় শোডাউন করেছে। মোটরসাইকেল নিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খুলনার যে বাসায় অবস্থান করছেন সেখানে পুলিশ অভিযান চালিয়ে 20 জনকে গ্রেপ্তার করেছে। সরকার নির্দেশ দিয়েছে পথে পথে যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে গ্রেপ্তার করার জন্য। মির্জা ফখরুল এই গ্রেপ্তার এবং সন্ত্রাস সৃষ্টি করার যে প্রচেষ্টা তার নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার দাবি জানান। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের সমাবেশ পণ্ড করতে আওয়ামী লীগ রাস্তায় যানবাহন বন্ধ করে দিচ্ছে, পথে পথে বাধা দিচ্ছে, হামলা করছে, মামলা দিয়ে গ্রেপ্তার করছে। তারপরও বিএনপির গণসমাবেশমুখী কাফেলা দিন দিন বেড়েই চলেছে। দিন রাত হেঁটে কিংবা ভ্যানে ট্রলারে করে এসে সমাবেশে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। হামলা মামলা গ্রেপ্তার করে এই জনস্রোত কিছুতেই ঠেকানো যাবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসরে আমরা কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার অংশ হিসেবে স্বামী স্ত্রীর মধ্যে সফল যোগাযোগের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই আছেন। স্বামী স্ত্রীর মধ্যে সফল যোগাযোগ স্থাপিত হওয়ার মানে হল একজন অপরজনকে যে উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন ঠিক সেই উদ্দেশ্যটি বোঝাতে পারা বা বুঝতে পারা। পারিবারিক দ্বন্দ্ব ও মনোমালিন্যের পেছনে যে বিষয়গুলো দায়ী সেগুলোর অন্যতম হচ্ছে কথা বলার ধরনের ত্রুটি অথবা নিজের উদ্দেশ্য বোঝানোর অক্ষমতা। যোগাযোগ দক্ষতা পারিবারিক জীবনকে সুখী সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের আসর পরিবেশনায় আছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ। সাধারণত নারী ও পুরুষ বিয়ের মাধ্যমে দুজন আলাদা পরিবেশ পরিস্থিতি থেকে এসে বৈধভাবে এমন একটা সম্পর্কে জড়ান যা স্থায়ী এবং এক্ষেত্রে পরস্পরকে মানিয়ে নেওয়াটা এক ধরনের আবশ্যিক বিষয়। এ অবস্থায় যারা যোগাযোগ দক্ষতায় পারদর্শী তারা এক্ষেত্রে বেশি সুখী জীবনের অধিকারী হতে পারেন এবং এ ধরনের মানুষেরা দাম্পত্য জীবনের প্রতি বেশি সন্তুষ্ট থাকেন। আমরা এর আগেও বলেছি যোগাযোগ দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে বেশি বেশি পড়াশোনা বা জানাশোনার কোনো বিকল্প নেই। নানা পর্যবেক্ষণ ও গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে নারী ও পুরুষের মধ্যে জন্মগতভাবে কিছু আচরণগত বৈশিষ্ট্য গড়ে উঠতে পারে। এসব পার্থক্য সম্পর্কে জানা থাকলে বোঝা পড়াটা অনেক ভালো হয়। উদাহরণ হিসেবে বলা যায় পুরুষ নারীর তুলনায় শ্রোতা হিসেবে দুর্বল, অর্থাৎ পুরুষেরা কথা শোনার চেয়ে কথা বলা এবং কথার জবাব দেন বেশি। বিপরীতে নারীরা অনেক বেশি মনোযোগ দিয়ে কথা শোনেন এবং ব্যক্তিগত বিষয়াদি নিয়ে খুব সহজেই কথা বলতে পারেন। তবে একজন নির্দিষ্ট নারী বা পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে আগে ভাগে ভালোভাবে জানতে পরস্পরের মধ্যে সরাসরি কথা বলা যেতে পারে।
এছাড়া সুনির্দিষ্ট ব্যক্তি তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করছে তা পর্যবেক্ষণ করা যেতে পারে। শুধু বাবা মা নয়, পরিবারের অন্যান্য সদস্য বিশেষ করে পরিবারের কর্তার সঙ্গে তার আচরণ পর্যবেক্ষণ করলেই ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু জানা যায়। স্বামী বা স্ত্রীর কেউ যখন কোনো কারণে উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ, দুঃখ, কষ্ট ও ক্লান্তির মধ্যে থাকেন তখন পরস্পরের উচিত সতর্কতার সঙ্গে আচরণ করা। এ সময়টাই স্বামী বা স্ত্রী সাধারণ বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে, কোনো ইতিবাচক আচরণকেও অপমান হিসেবে গণ্য করতে পারে। কাজেই মেজাজ বা অবস্থা বুঝে আচরণ করতে হবে, অবস্থা বুঝে কথা বলতে হবে। এ সময় এমন কথা বলা যাবে না বা এমন আচরণ করা যাবে না যেটা তার ক্ষোভ বা উদ্বেগ আরো বাড়িয়ে তোলে। অযৌক্তিক চিন্তা, বিশ্বাস দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নিশ্চিতভাবে এটা বলা যায় যে আপনি যদি জীবন সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন তাহলে আপনার মধ্যে এক ধরনের উৎফুল্ল ভাব আসবে এবং সন্তুষ্ট থাকতে পারবেন।
দাম্পত্য জীবনে যে বিষয়টি খুব বেশি ক্ষতি করে তা হলো, আমরা অনেকেই বলে থাকি কোনো নারী বা কোনো পুরুষকেই বিশ্বাস করা যায় না। আবার এমন কথাও বলি যে আমি না বললেও আমার স্বামী বা স্ত্রীর অবশ্যই জানা উচিত যে আমি কি চাই, আমি কি পছন্দ করি এবং আমার কি প্রয়োজন। স্বামী স্ত্রীকে যোগাযোগের ক্ষেত্রে এ কারণেই দক্ষ হওয়া জরুরি। মানুষের মুখের কথার অনেক প্রভাব রয়েছে তা কেউ কেউ অবশ্য বুঝতে চান না। একজন স্বামী বা স্ত্রী যখন পরস্পরের সঙ্গে কথা বলে তখন অবশ্যই খেয়াল রাখা উচিত যে তারা কি বলছে। তুমি সবসময় এমন করো অথবা তুমি কখনোই ভালো চাও না, এমন বাক্য ব্যবহার করা উচিত নয়। আমরা হরহামেশাই পরস্পরকে বলে ফেলি যে তুমি কখনোই আমাকে গুরুত্ব দাও না, অথবা তুমি সবসময় স্বার্থপর, অথবা কখনো আমার কথা শোনো না তুমি। আসলে এমন বাক্য ব্যবহার করা যাবে না। এসব কথা বলার মানে হলো আমরা স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। যোগাযোগ ঘাটতি অথবা যোগাযোগ স্থাপনে অপারদর্শিতা দাম্পত্য জীবনে এ ধরনের নানা সমস্যার জন্ম দেয়।
কিছু বিষয় পরিহার করা জরুরি, যেমন অনেকেই অতি প্রয়োজনেও কোনো বিষয়ে বিরোধিতা করা থেকে বিরত থাকেন। স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততার এক পর্যায়ে একপক্ষ বা উভয় পক্ষ এমন জায়গায় পৌঁছে যায় যে তারা আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে সমঝোতায় আসতে চেষ্টাই করে না। তারা পারস্পরিক ঘৃণা অবজ্ঞায় সব ধরনের যোগাযোগ এড়িয়ে চলে। ভাবখানা এমন, এসব নিয়ে আলোচনা বৃথা। ফলে তীব্র ক্ষোভ, বিরক্তি, অসন্তুষ্টি জমতে থাকে ও ধীরে ধীরে বিষণ্নতায় ভুগতে থাকে। নিশ্চল বা নির্বাক থাকাও জটিলতা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রী কখনো কখনো কোনো বিষয়ে আলোচনা করতে বিলম্বিত করার পন্থা নেয় বা স্পর্শকাতর বিষয়ে আলোচনা এড়িয়ে চলে। ফলে নিজেদের মধ্যে বরফাচ্ছাদিত একটি দেয়াল তৈরি হয়। তাদের মধ্যে দিন দিন উদ্বেগ বাড়তে থাকে, অথবা নিজেদের মধ্যে সমঝোতা করতে ব্যর্থ হয়ে তারা অন্যদিকে বেশি মনোযোগ দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চায়। এভাবে তারা একে অপর থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যায়।
কখনো কখনো দেখা যায় স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে সংঘাত, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পড়ে। এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক ধরনের যোগাযোগ বিপর্যয়। এক্ষেত্রে স্বামী স্ত্রী সবসময় একে অপরের বিরুদ্ধে কুৎসা, বদনাম করতে থাকে, অনবরত অভিযোগ নালিশ করতে থাকে, খুঁটিনাটি বিষয়েও সারাক্ষণ ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। তর্ক বিবাদ তাদের দৈনন্দিন কাজ, এমনকি মৌখিকভাবে গালাগালি করে অপর পক্ষকে পরাস্ত করতে না পেরে হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। এ মারামারিতে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। তাদের সর্বোচ্চ চেষ্টা যে করেই হোক জিততে হবে। প্রায় প্রতিদিন তাদের এরকম খণ্ডযুদ্ধ চলতে থাকে এবং তাদের উভয়ের মধ্যে ভয়ঙ্কর সব প্রতিশোধ স্পৃহা জাগতে থাকে। তবে এরকম বেদনাদায়ক চিত্রের পাশাপাশি সুখী দাম্পত্য জীবনেরও অনেক উদাহরণ রয়েছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 21 অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 14 ঘন্টা পর জানা গেল বাস ধর্মঘটের কারণ মানবজমিন। যুগান্তরের শিরোনাম, বিশিষ্টজনদের অভিমত, পরিবহন বন্ধ, অশোভন অনাকাঙ্ক্ষিত। খুলনায় গণসমাবেশ বাধা ঠেলে খুলনা মুখে বিএনপির কর্মীরা প্রথম আলো। ইত্তেফাকের খবর, চলমান সংকটে বাড়পারে দারিদ্র ও বেকারত্ব। ব্যয় সংকোচন, বিসিএস প্রশাসন ও পুলিশের 120 কর্মকর্তা অবসরের ঝুঁকিতে কালের কণ্ঠ। 7 সংকটের মুখে বাংলাদেশ, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, বাংলা বিহার ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল, ফাঁস স্বরাষ্ট্রমন্ত্রকের গভীর ষড়যন্ত্র, সংবাদ প্রতিদিন। সবাইকে শিক্ষার কথা ভাবতে হচ্ছে। মোদীর স্কুল পরিদর্শনকে খোঁচা কেজরিওয়ালের আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ভাত ও ভোট দুই অধিকার নিশ্চিত করার বুদ্ধি, প্রথম আলোর মতামত কলামে আনিসুল হক একটি চিঠি সামান্য এডিট করে তুলে ধরেছেন। সেই চিঠির ভাষ্য, আমাদের সামনে আজ দুটো গুরুতর প্রশ্ন। একটা হলো, আগামী বছরের শেষে যে নির্বাচন হওয়ার কথা সেটাতে জনগণের ভোটের অধিকার কায়েম হবে কিনা, মানে ভোটটা ভালো হবে কিনা। আরেকটা জীবন মরণ প্রশ্ন, আগামী বছর বাংলার মানুষ পেট পুরে খেতে পারবে কিনা। চিঠির ভেতরে লেখা হয়েছে, নেতাদের মুখে যখন খই ফুটতে থাকে, আমরা জনগণের ভাতের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, ওরা তো কেড়ে নিয়েছিল। তখন সেই খই জনগণের চোখে মুখে এসে খোঁচার মতো লাগে না, খোঁটার মতো লাগে না, বরং জনতা হাসি মুখে হই হুল্লোড় করে খই মুড়ি খায়। ব্যয় সংকোচন, বিসিএস প্রশাসন ও পুলিশের 120 কর্মকর্তা অবসরের ঝুঁকিতে, কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের তিনটি ব্যাচের অন্তত 90 জন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের 15তম ব্যাচের 33 জন কর্মকর্তা রাজনৈতিক সহ বিভিন্ন কারণে নানা সময়ে পদোন্নতি বঞ্চিত হয়েছেন। তাঁরাই এখন মূলত সরকারের অবসরে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে অবসরে পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন, তিনি প্রশাসন ক্যাডারের 10ম ব্যাচের কর্মকর্তা ছিলেন, আর পুলিশে পদোন্নতি বঞ্চিত ছিলেন 12তম ব্যাচের দুজন কর্মকর্তা। সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই কর্মকর্তাদের সরকার পদোন্নতি দিচ্ছে না, কিন্তু তাদের পেছনে প্রতি মাসে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তবে সরকার স্পষ্ট কোনো কারণ না বলায় প্রশাসনের ভেতরে অস্থিরতা চলছে। আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, সরকার কেন অবসরে পাঠাচ্ছে তা বলে দেয়াই ভালো, না বলার ফলে প্রশাসনে অস্থিরতা তৈরি হবে, এতে সরকারের কাজেও ব্যাহত হবে। 22 অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশ, এদিকে ওই দিন বাস ধর্মঘটের ঘোষণায় নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এ সম্পর্কে মানব জমিনের আজকের শিরোনাম, 14 ঘন্টা পর জানা গেল বাস ধর্মঘটের কারণ। এদিকে বাস চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্তকে ষড়যন্ত্র বলেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলেছেন, যে কোনো ষড়যন্ত্রই গণসমাবেশ প্রতিহত করতে পারবে না ইনশাল্লাহ। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিবহন মালিকদের ডাকা ধর্মঘট যৌক্তিক নয়, রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই তারা এমন কর্মসূচি ঘোষণা করেছেন, এর পেছনে সরকারের ইন্ধন রয়েছে। এভাবে রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেয়া ঠিক নয়। দৈনিক ইত্তেফাকের অর্থনীতির খবরে লেখা হয়েছে, চলমান সংকটে বাড়তে পারে দারিদ্র ও বেকারত্ব। এ খবরে বলা হয়েছে, বর্তমান সংকটে সরকারের উদ্যোগগুলো সঠিক কিন্তু পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। সমস্যা মধ্য ও দীর্ঘমেয়াদী হলেও সংকট সমাধানে সরকার স্বল্পমেয়াদী উদ্যোগ নিচ্ছে। বর্তমানে জ্বালানির সংকট, বিদ্যুৎ সংকট, বৈদেশিক মুদ্রার সংকট, পরবর্তীকালে আরও অন্যান্য খাতেও দেখা দিতে পারে সংকট। এর প্রভাবে দেশে দারিদ্র ও বেকারত্ব বৃদ্ধির আশঙ্কা রয়েছে, ফলে রাজনৈতিক সংকটের রূপ নিতে পারে বলে উল্লেখ করেছে সংস্থাটি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বাংলা বিহার ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল, ফাঁস স্বরাষ্ট্র মন্ত্রকের গভীর ষড়যন্ত্র। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, বাংলা ভাগ, সেই সঙ্গে বিহারও, দুই রাজ্যের কিছু অংশ নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কাজ শুরু করল কেন্দ্র। তবে প্রকাশ্যে নয়, সূত্রের খবর, চুপিসারে বঙ্গভঙ্গের প্রাথমিক তোড়জোড় চালাচ্ছে দিল্লি। সর্বভারতীয় একটি দৈনিকে তথ্যটি ফাঁস হতেই তীব্র বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। সবাইকে শিক্ষার কথা ভাবতে হচ্ছে, মোদীর স্কুল পরিদর্শনকে খোঁচা কেজরিওয়ালের। আনন্দবাজার সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সামনেই ভোট গুজরাটে, আর এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল রাজ্যের এক সরকারি স্কুলে পড়ুয়াদের সঙ্গে। এরপরই তাঁকে প্রচ্ছন্ন খোঁচা মেরে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখলেন, এটাই তার বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে তিনি লেখেন, প্রধানমন্ত্রী স্যার, আমরা দিল্লিতে শিক্ষাক্ষেত্রে দারুণ কাজ করেছি। পাঁচ বছরে দিল্লির সব কোটি সরকারি স্কুলেরই অভূতপূর্ব উন্নতি হয়েছে। দেশের সব স্কুলেরই উন্নতি হতে পারে পাঁচ বছরের মধ্যে। আমাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, দয়া করে সেই অভিজ্ঞতাকে সম্পূর্ণভাবে কাজে লাগান। আসুন সকলে মিলে দেশের জন্য কাজ করি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। ইরানে মাহসা আমিনীর মৃত্যু এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে এ সপ্তাহেও কথা বলবো আমরা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার আব্দুল আউয়াল ঠাকুর। জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল ঠাকুর, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব আব্দুল আউয়াল ঠাকুর, ইরানে মাহসা আমিনী নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও জাতীয় সম্পদ নষ্ট করা হয়েছে, কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে?
দেখুন, যে কোনো আন্দোলনেরই দুটো দিক থাকে, একটি হচ্ছে জাতীয় বিষয় এবং একটি অন্যদের স্বার্থ রক্ষা। যে আন্দোলনটি জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত থাকে, সেই আন্দোলনকারী এবং যারা আন্দোলন পরিচালনা করেন তাদের প্রধান লক্ষ্য হচ্ছে আন্দোলনে বিজয় অর্জন করা, কিন্তু জাতীয় সম্পদের নষ্টতি না করা। কারণ জাতীয় সম্পদ হচ্ছে জনগণের দ্বারা অর্জিত সম্পদ, এটা রাষ্ট্রের নিজস্ব নয়, এটা জনগণের নিজস্ব সম্পদ। সুতরাং জাতীয় সম্পদ নষ্টের প্রসঙ্গ যদি আসে, সেখানে ভাঙচুর, সহিংসতা বা অন্য যাই হোক না কেন, একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে জাতীয় সম্পদের নষ্টকারী বা জাতীয় সম্পদের ক্ষতিকারীরা অবশ্যই জাতীয় লক্ষ্য অর্জনের সপক্ষে আন্দোলন পরিচালনা করতে পারে না।
জনাব ঠাকুর, এসব সহিংসতা ও বিক্ষোভ ভাঙচুরের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে, এর পেছনে তাদের উস্কানি রয়েছে, এমন বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। আপনি কি বলবেন?
বিষয়টিকে একটু গভীরভাবে দেখা দরকার, এই কারণে যে গত কিছুদিনে ইরানের কিছু ঘটনা ঘটেছে, যেমন সেখানকার একজন নামজাদা ব্রিগেডিয়ারের কে হত্যা করা হয়েছে, এমনকি সেখানকার পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ করা হয়েছে, পারমাণবিক প্রক্রিয়ার সাথে জড়িত বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যা ঘটনাগুলোকে কিন্তু এক ধরনের সমীকরণের মধ্যে এনে যদি এই আন্দোলনকে, যা তিনি বলেছেন, তার সাথে মেলানো যায়, তাহলে তার সাথে একটা যোগসূত্র স্থাপন করা যেতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে কোনো বিষয়ের সাথে সম্পর্ক আছে এই কথাটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে কে করেছে সেই জিনিসটিকে সূচিহ্নিত করা। কারা করেছে, আমরা যদি গণ অর্থে ব্যবহার করি, আমেরিকা, ইসরায়েল বা আরো কোনো শক্তির পিছনে রয়েছে কিনা, সেটিকে সুনির্দিষ্ট করার জন্য কে বা কোন সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান এর সাথে জড়িত আছে সেটি খোঁজ করে বের করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বর্তমান প্রেক্ষাপটের সাথে আমেরিকা এবং ইসরায়েলের সম্পৃক্ততার যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টিকে মেলাতে গেলে এই ঘটনাগুলো আসলে কিভাবে ঘটছে, ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং ঘটনাগুলোকে কোন বিবেচনায় সামনে আনা হয়েছে, যদি আমরা আন্তর্জাতিক প্রসঙ্গের সাথে এটিকে যুক্ত করি, তাহলে অবশ্যই বলতে হবে যে যে ইস্যুটি সামনে এসছে এই ইস্যুটি প্রধান নয়, এর পিছনে আরো কিছু আছে। যারা টানছেন অথবা যারা পিছনে নাড়ছেন তাদের এই নাড়ানোর যন্ত্রটাকে যদি ধরা না যায়, তাহলে কথাটা শুধুমাত্র স্লোগানে পরিণত হবে, আর স্লোগান থেকে এর বড় ধরনের কোনো অর্জন করা সম্ভব নয়। সে কারণেই যে বক্তব্য সর্বোচ্চ নেতা দিয়েছেন সেই বক্তব্যের সাথে মূলত কার্যকর সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই অভ্যন্তরীণভাবে এর সূত্র এবং এর পুরো বিষয়টিকে নিজেদের সামনে আনতে হবে এবং আনলেই আসলে বোঝা যাবে এই পুরো আন্দোলন বা পুরো বিষয়টির সাথে আসলে সম্পৃক্ততা কোথায়, কার, কিভাবে, অন্য কোন প্রক্রিয়া এর সাথে যুক্ত আছে কিনা। আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপট গুলো যখনই দেখি, বিশেষ করে ইরান একটি এমন একটি দেশ যারা কিন্তু ধর্মীয় এবং ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে তারা সেখানে নতুন প্রক্রিয়া শুরু করেছে এবং সেই বিপ্লবের ধারাবাহিকতায় ইরান তাদের মতো করে চলে আসছিল। হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর পিছনে অন্য কোনো বিষয়ে কাজ করছে কিনা অথবা সেই পুরনো সুতার কল যারা নাড়ছেন তারা নাড়ছেন কিনা সেই বিষয়গুলো অবশ্যই খুঁজে রাখা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
জি জনাব আব্দুল্লাহ ঠাকুর, চলমান সহিংসতায় হিজাব বিরোধী একটা মনোভাব ফুটিয়ে তোলা হচ্ছে এবং এমন একটা ধারণা দেয়া হচ্ছে যেন হিজাবের কারণে ইরানে নারীর সমস্ত উন্নয়ন ও অধিকার আটকে আছে। আপনার মন্তব্য কি?
হিজাব শুধু ইরানের নয়, হিজাব কোন নারীরই উন্নয়ন এবং অধিকার আটকে রাখার কোন বিষয় নয়। হিজাবের সম্পর্ক হচ্ছে পর্দার সাথে এবং এই পর্দার বিষয়টি হচ্ছে নারীকে নিজেকে আবৃত রাখা। একটু যদি পিছনের দিকে তাকান তাহলে দেখা যাবে দুটি বিশ্বযুদ্ধের মধ্যে যে আগ্রাসী তৎপরতা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছিল তার ফলে যে অধিক সংখ্যক পুরুষদের নিহত হওয়ার ফলে যে মেয়েরা বিধবা হয়ে পড়েছিল তাদেরকে প্রগতির নামে আসলে তাদেরকে অধিকারের নামে এক ধরনের বেলল্লাপনায় আগ্রহী করে তোলার মধ্য দিয়ে মূলত এই বিপর্যয় ব্যাপারটি বেপরোয়াভাবে ছড়িয়ে পড়ে। এটা বলার অপেক্ষা রাখে না যারা হিজাবের বিরোধিতা করছেন তারা মূলত নারীর শরীরে মূলত এক তৃতীয়াংশ ঢেকে রেখে নিজে থেকে প্রকৃতির একটা আবরণ দেওয়ার চেষ্টা করছেন। এই যে আবরণ দেওয়ার মধ্যে চেষ্টা এর পিছনে আসলে মূলত অধিকার এবং উন্নয়নের সম্পর্কিত না বরঞ্চ এর সাথে ভোগবাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিষয়টা শালীনতার সাথে, বিষয়টি সভ্যতার সাথে, বিষয়টি মানসিকতার সাথে এবং সামগ্রিকভাবে এবং আমরা আমাদের মাদের, মেয়েদের, বোনদের এবং আমাদের স্ত্রীদেরকে সঠিক অর্থেই নিজেদের জন্য আবরু সাথে রাখতে চাই কিনা সে বিষয়টি গুরুত্বপূর্ণ। আসলে নির্লজ্জতার বহিঃপ্রকাশ করার সপক্ষে দাঁড়ানো বর্তমান সময়ে তো একটা ফ্যাশনে পরিণত হয়েছে কিন্তু কার্যত এই বিশ্বে সারা দুনিয়াতে যেভাবে পর্নোগ্রাফি গ্রাস করেছে সেই বিবেচনায় কিন্তু হিজাবের আন্দোলনটা বা হিজাবের পক্ষে দাঁড়ানোটাই সভ্যতার পক্ষে এবং সভ্যতার পক্ষে কাজ করা বোঝা যাবে। হয়তো কথাটা একটু অন্যরকম শোনা যেতে পারে কিন্তু এ কথাটা ঠিক। ইসলাম যে হিজাবের ব্যবস্থা করেছেন সেটি মূলত মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য করেছেন এবং এই মর্যাদা বৃদ্ধির ব্যাপারটিকে ইরান যদি কঠোরভাবে আরোপ করে থাকে সেটা আসলে সভ্যতার বিপক্ষে নয়। যারা কে ব্যবহার করছেন তারা খুব হালকা এবং চতুর বাক্যেরই ব্যবহার করার চেষ্টা করছেন। আজকে যারা এই কথাগুলো বলে যেতে চান তারা মূলত এমন একটি অবস্থা এবং বর্বরতার দিকে ফিরিয়ে নিয়ে যেতে চান যেখান থেকে পুনরায় আবার একটি বড় ধরনের বিপর্যয় আশঙ্কায় কেবলমাত্র করা চলে।
জনাব আব্দুল্লাহ ঠাকুর, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। ইরানে সাম্প্রতিক সহিংসতার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে মিছিল হয়েছে, ইউরোপ ও আমেরিকায় সভা সমাবেশ হয়েছে। প্রশ্ন হচ্ছে তারা যদি ইরানের জনগণের প্রতি এতই দরদি হবে তাহলে এত নিষেধাজ্ঞা দেয় কেন? নিষেধাজ্ঞায় তো সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েলের প্রসঙ্গটা হচ্ছে এরকম, ইহুদিরা যে কোনো কারণেই হোক তারা জানতেন যে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন কিন্তু যেহেতু তারা তাদের বংশের নয় সেই জন্য তারা কিন্তু তারা ইগো থেকে মানেননি। এই যে ইহুদিদের মানসিকতা এটা হচ্ছে তাদের জন্ম এবং বোধহয় তারা জন্মসূত্রেই একজন ইহুদি মুসলিম বিরোধী হয়। ইসরায়েলি টেলিভিশনে একটি ছবি দেখেছিলাম সে তত বড় ভালো ইহুদি যে যত বেশি মুসলমান হত্যা করতে পারে এবং সেটা বলেছিলেন সেই সময়কার একজন মেয়র যার বিষয়ে শুনেছিলাম। সুতরাং একটি মানুষের বা একটি ধর্মের প্রবণতা যদি হয় আর একটি ধর্মের মানুষকে হত্যা করা যদি তার সার্টিফিকেট হয় তাহলে অনুমান করা যায় সারা বিশ্বে এটা শুধু ইরানের জন্য নয় সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের ইসরায়েলিদের একটি গণ আক্রমণ পরিচালনা হচ্ছে এবং বর্তমান বিশ্বে এবং নিঃসন্দেহে বলা যায় যে বর্তমান বিশ্বের যে সহিংসতা, বর্তমান বিশ্বের যে বিপর্যয়, বর্তমান বিশ্বের যে মানবিকতা একটা চরম সংকট পরিলক্ষিত হচ্ছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যেকটি কারণের সাথে ইসরায়েল এবং ইহুদিদের ষড়যন্ত্র সম্পৃক্ত রয়েছে এবং এটাও ঠিক এই কিছুদিন আগে প্রকাশিত খবরগুলি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইহুদি এবং মার্কিন খ্রিস্ট লবির মধ্যে একটা প্রচন্ড বিরোধের খবর প্রকাশিত হয়েছিল। কার্যত ইহুদিরা কিন্তু সারা দুনিয়াতেই একটি গোলমাল বাঁধিয়ে রাখতে চায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, আর সেক্ষেত্রে তারা এই ঘটনাটাকে হয়তো একটা ইস্যু হিসাবে নিয়ে এসছে, কারণ হিজাবের বিরোধিতা করলে অর্থাৎ সস্তা সমর্থন পেতে পারে অথবা তাদের অন্য কোনো লক্ষ্যও থাকতে পারে।
তুজনাব আব্দুল্লাহ ঠাকুর, মাহসা আমিনের মৃত্যু এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আলাপন থেকে এরই সাথে বিদায় নিচ্ছি আমি। আবারও কথা হবে আগামী আসরে অন্য কোন বিষয়ে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে বলেছেন তার দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা ভূখণ্ড তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি দিলেন ফেংঘে। তিনি বলেন, চীন বর্তমানে কঠিন নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দেওয়া মাত্র ঝড়ের গতিতে তা পালন করবে সশস্ত্র বাহিনী। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। রাশিয়াকে ড্রোন সরবরাহ করার গুজব আবারও নাকচ করল ইরান। ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংসতার নিন্দা। বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমেরিকা। রাশিয়ার অভিযোগ, জ্বালানি সংকট মোকাবেলায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান ও রাঙামাটিতে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের 10 সদস্য গ্রেফতার। এবং ভারতের কলকাতায় চাকরি প্রার্থীদের সমর্থনে DYFI এর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক অনেক বিশিষ্ট জনদের নিন্দা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Thank you.